রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাআদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন, বাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তখন সেই ফেরেশতা আমাকে তার ও তার পিতার নাম সহ উপস্থাপন করে যে অমুকের ছেলে অমুকে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা শোনার জন্য আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় তাও আপনাদেরকে জানাবো, যে যেখানে আছি আমরা ভালো ভালো কিছু নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সামনে বসি, আমার ঘরের আপনার ঘরের ছোট বড় যারা আছে সবাইকে এই সময়টা মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিয়ে অনুষ্ঠান দেখবে, মাদানী চ্যানেলের সাথে থাকলে ইনশাআল্লাহ তাআলা অনেক জ্ঞান, অনেক কিছু আমরা শিখতে পারবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ভালো নিয়ত সহকারে আমাদের শোয়েব ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون، ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم، ثم لترونها عين اليقين، ثم لتسألن
মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করছি আমরা প্রায় সময়, প্রায় প্রতিদিনই। আল্লাহ বরকত দান করুক, মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, মানুষ দুনিয়াবী হিসাবে যদি আমরা দেখি, কেউ কোথাও যায় বা নিজের বাড়ি থেকে কোথাও যায় বা বিদেশে যায়, ওখানে যাওয়ার পূর্বে অনেকগুলো প্ল্যানিং থাকে মাথায়। যেমন আপনার বাড়ি ছিল এক ডিস্ট্রিক্টে, যে কোনো কারণবশত ওখান থেকে একেবারে পুরা ফ্যামিলি সহ যখন আপনি অন্য ডিস্ট্রিক্টে চলে যান, বা গ্রাম থেকে মানুষ শহরে চলে আসে, বা শহর থেকে মানুষ গ্রামে চলে যায়, এই যাওয়াটার পূর্বেও বছর খানিক 6 মাস চিন্তা করে ওখানে যাওয়ার পরে কি হবে। আমি যে গ্রাম থেকে শহরে যাচ্ছি আর শহরে যাব, সেখানে যাওয়ার পরে কি হবে। হয়তো অনেকে দেখা যায় চাকরির খোঁজে গ্রাম থেকে শহরে আসে, অনেকে অনেক বছর শহরে থেকে থেকে একেবারে এতটাই তার খারাপ লাগে, এখন চিন্তা করে এখন আর শহরে নয়, এখন নিজের গ্রামে চলে যাব। কেউ গ্রামে থেকে শহরে আসে, কেউ শহর থেকে গ্রামে যায়, আবার কেউ দেশ থেকে বিদেশে যায়, বিদেশ থেকে দেশে আসে। প্রতিটা ব্যক্তির এই আসা যাওয়ার আগে পূর্বে তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেখানে গিয়ে আমি কি করব বা সেখানে গিয়ে আমার কি হবে। যেহেতু দুনিয়াবি ক্ষেত্রে আমাদের এই চিন্তাটা মাথায় এমনিতেই চলে আসে, কোনো স্টুডেন্ট যখন ইন্টার পাস করে নিজের এলাকাতে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, সে সিটিতে চলে আসে, শহরে চলে আসে, ঢাকাতে চলে আসে, আমি ওখানে গিয়ে বড় একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ওখানে চান্স পাইলে ভালো একজন স্টুডেন্ট হব, ভালো কিছু রেজাল্ট হবে, এরপরে আমি ভালো প্রতিষ্ঠানে চাকরি পাব। এই যে ওখানে যাওয়ার পরে আমার কি হবে, এটা কিন্তু আগেই সে চিন্তা করে রেখেছে ওখানে যাওয়ার পরে আমার কি হবে। একটা দুনিয়ার উদাহরণ আমি বুঝালাম, আর মুসলমানদের বিশ্বাস আর ইমান আর আমাদের এটাই শেষ কথা, একদিন আমাদেরকে ইন্তেকাল করতে হবে বা মারা যাব বা মৃত্যুবরণ করতে হবে। এখন কথা হলো মৃত্যুর পরে কি হবে, আমার আপনার মৃত্যুর পরে কি হবে। এই বিষয়টা নিয়ে ইমানদার যারা, মুমিন যারা, মুসলমান যারা, তারা সবাই জানি মানি আমাকে মারা যেতে হবে, নির্ধারিত সময় আমার রুহটাকে বের করে নেওয়া হবে, আমি মারা যাব। এই মারা যাওয়ার পরে মৃত্যুর পরে কি হবে, এই বিষয়টা থেকে অনেকেই আবার এড়িয়ে যায়, যা হবার হবে তখন দেখা যাবে। আবার অনেকেই এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, আর এইটার কারণে দুনিয়াতে অনেক কিছু তৈরি করতে চায়, ইবাদত করতে চায়, রিয়াজত করতে চায়, দান সৎকার করতে চায়। আবার অনেকেই এটা জানে মানে যে মৃত্যুর পরে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, মৃত্যুর পরে আমার অনেক কিছু হবে, এরপরেও আবার অলসতার মধ্যে আছে বা ধোকার মধ্যে আছে। এই যে টোটাল একটি বিষয় মৃত্যুর পরে কি হবে, এই বিষয়টা যখন আমরা বারবার শুনবো, বারবার জানার চেষ্টা করব, বারবার জানবো, এই বিষয়ে অধ্যয়ন করব, এই বিষয়ে বয়ান শুনবো, তখন নিজের মধ্যে এটা কাজ করবে, হ্যাঁ মৃত্যুর পরে আমাকেও অনেকগুলো হিসাব দিতে হবে, মৃত্যুর পরে আমাকেও দণ্ডায়মান হতে হবে, মৃত্যুর পরে আমাকেও সওয়াল জবাব করা হবে, তার উত্তর আমাকে দিতে হবে। তো আজকের এই বিষয় আমরা রেখেছি মৃত্যুর পরে কি হবে, কি হবে এটা আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে জানবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের ইমান আরো মজবুত হয়, আমরা যেন কবরের প্রস্তুতি নিতে পারি, মৃত্যুর পূর্বে যেন দুনিয়াতে থেকে কিছু আমরা তৈরি করতে পারি, আখেরাতের সামান যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সে বরকত দান করুক। আমরা হামদে বারী তাআলা শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, হাম শুনিয়ে দিন।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কদম কদম পে খুদা কি মদদ পৌঁছতী হুরুদ সে মেরে দিল কো রসদ পৌঁছতি হল্লাহু আলাইকা রসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله حق لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله پڑھو لا إله إلا الله لا إله إلا الله أول وآخر تمي الله ظاہر و باطن تمی اللہ اول و آخر تمی اللہ ظاہر و باطن تمی اللہ حافظ ناصر تمی اللہ لا الہ الا اللہ پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جیب البی رحمت برکت شیپا بے حسبی ربی جیب البی رحمت برکت شیپا بے دیش پورن ہوبے لا الہ الا اللہ پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ شربا شکتی با بندر پروتی دایا بان اللہ شربا شکتی بان بندر پروتی دایا بان کر لیں دا لا الہ الا اللہ پڑھو لا الہ ہاں لا الہ الا اللہ کھلے جا بے جنت دار نیبھے جابے دوزخیر نار کھلے جابے جنات دیردار بندھ ہوبے دوزخیر نار من تھیک جے ایک بار بولے لا الہ الا اللہ پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ عارض گناہ رحمت شادا ریکھو مدے آرز غلام فقیر رحمت شادا ریکھو مدے زیتی قبول کرو ہے رب لا الہ الا اللہ پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ
মৃত্যুর পরে কি হবে নিয়ে আলোচনা করবো এখনই। আর আলোচনার পরপরে আপনাদের কল, SMS, ফেসবুক পেজে কমেন্ট যারা করছেন ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের সাথে রাখার চেষ্টা করবো। কলগুলো শুনবো, SMS গুলো পড়বো, কমেন্টস গুলো দেখবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানে বিশেষ মেহমান। মনোয়ার ভাই থেকে জানবো মৃত্যুর পরে কি হবে। অনেকেই অনেক রকমের বলে থাকে বা অনেকেই হয়তোবা গায়ের জোরে বলে বলে অথবা দিনই জ্ঞান না থাকার কারণে বলে, না হয়তো এখন শারীরিক শক্তি আছে এজন্য বলে, যা হবে দেখা যাবে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আল্লাহ যা চাইবেন তাই হবে মৃত্যুর পরে। আর আল্লাহ পাক যা বিধান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তো মুমিনের জন্য পরকালে সেই প্রত্যেকটি ধাপই অতিবাহিত করতে হবে। আর মুসলমানের জীবনের প্রতিটি দিকই হাদিসে পাকের মাধ্যমে, কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে মুসলমানদেরকে, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন।
জি,
বরং মুসলমান নয়, সমস্ত মানব জাতির সাথে কি হবে এবং মানব জাতির প্রস্তুতি কেমন হওয়া উচিত আর মানুষ কতটা উদাসীন এবং গাফিল, সব বিষয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আপনি যেহেতু একটি পয়েন্ট আলোচনা করেছেন যে আমাদের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই উদাসীনতাটি এখন সবচেয়ে বেশি দেখা যায়, যে আমাদের আচরণে, অনেকে মুখে বলে, অনেকে আচরণের মাধ্যমে প্রকাশ করে, মুখে বলে, অনেকে বলে যে মৃত্যুর পরে তো বাস ও সময় বাস যা হোক এখন দুনিয়ার মধ্যে কাটাই, হ্যাঁ হারাম খাচ্ছি, নামাজ পড়ছি না, সুন্নাতের উপর আমল নেই, ইত্যাদি ইত্যাদি। আবার কিছু মানুষ মুখে না বলে কর্মের মধ্যে প্রকাশ করে,
প্রকাশ করে
যে কর্মের মধ্যে প্রকাশ কি, যে সে বলে বাস কবরের হাসরের প্রস্তুতি নিতে হবে, কিন্তু তার মধ্যে তার সেই কার্যক্রমের মধ্যে সেটার কোনো প্রভাব নেই বা সেটার কোনো লক্ষণ দেখা যায় না, তো কর্মের মাধ্যমে প্রকাশ করে। এখানে কিছু বিষয় আছে যে আজকে যারা উদাসীনতা আমাদের মধ্যে আমরা যারা আছি অনেকেই আলহামদুলিল্লাহ আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা জানতে পেরেছি তা আমরা বিশ্বাস করি, পরকালীন বিষয়গুলো, কবর হাসর এই বিষয়গুলো। কিন্তু যারা আজকে এই উদাসীনতার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে, যারা এই ধরনের কথা বলে, তো তাদের কাজই হবে পরকালে আফসোস করা। তারা আফসোস সূচক তখন কথা বের করবে, অনেক কিছু বলবে, আফসোস করবে যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেয়া হতো, এভাবে করবে। তো সেই বিষয়গুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআন কারিমের মধ্যে, যে এই দুনিয়াতে যারা উদাসীন থাকবে তারাও কিন্তু পরবর্তীতে এই কথা বলবে, কিন্তু ওই সময় তো সুযোগ থাকবে না। আমরা যদি দুনিয়াবি একটি উদাহরণ দেখি, যে যেই ছাত্রটা পরীক্ষার পূর্বে ভালো প্রস্তুতি নিয়েছে সে কিন্তু পরীক্ষার সেই মুহূর্তটা পার করে, পরবর্তীতে তার রেজাল্ট সেই তার প্রস্তুতির উপর ভিত্তি করে হয়। এখন যারা বলে যে পরীক্ষা হবে দেখা যাবে, আচ্ছা পরীক্ষার পর রেজাল্ট দেখা যাবে, তো পরীক্ষার পর পরীক্ষা যেটা হবে সেটা, পরীক্ষার পরের রেজাল্ট সেটা, এই দুইটা বিষয় কিন্তু আগের প্রস্তুতির উপর, আগের ধারণার উপরে, এই বিষয়টার উপর নির্ভর করে। তো যারা বলে দেখা যাবে, তো দেখা যায় যে পরীক্ষার পর রেজাল্ট খারাপ, তো তখন কিন্তু আর ওই আফসোস করার সুযোগ নেই। তবে দুনিয়ার মধ্যে আরেক বছর পরে প্রস্তুতি নিয়ে সে সেটা প্রস্তুতি নিতে পারে, কিন্তু পরকালীন আর সুযোগ নেই। তো এই জন্য দুনিয়ার পরীক্ষাটা যাদের সহজে বুঝে আসে তাদের জন্য দর্শকদের মধ্যে যারা আছে, আমরা যারা আছি, তাদের জন্য কথা হলো দুনিয়ার বিষয়টা আমাদের সহজে বুঝে আসে, কিন্তু আমরা যদি গুরুত্ব দেই তো সেটা আমাদের আউটপুট ভালো পাই। আচ্ছা, তারপরে যদি পরীক্ষা খারাপ করে পরীক্ষার পরবর্তী অবস্থার প্রতি আমাদের আফসোস সৃষ্টি হয়ে যায়, পরে কিন্তু আমরা সেটাকে শুধরানোর একটা সময় পাই। সব ক্ষেত্রে নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাই,
জি
সুযোগও হয়। কিন্তু পরকালীন পরীক্ষাটা এমন যে বান্দা দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করলো, তাকে আর দুনিয়াতে পাঠানো হবে না, যে তোমার অনেক অনুশোচনা, তোমার অনেক আফসোস, তুমি তো বস তোমার আফসোস তুমি এই কবরের মধ্যে অনেক দেখাচ্ছ, যাও চলে যাও, এটার কিন্তু সুযোগ আর হবে না।
হাদিসে পাকের মধ্যে মনোয়ার ভাই এভাবেই আসছেন কি, যারা দুনিয়াতে জুলুম করে, যারা অমুসলিম, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ও তাআলার এই সকল শান শওকত দেখে তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার শান শওকত বুঝতে পারছি, তোমার সম্মান বুঝতে পারছি, আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আমাদেরকে, আমরা তোমার উপরে ঈমান এনে ইবাদত করে রিয়াজত করে আবার আমরা কবরে আসবো।
আর যারা উদাসীন তারা আল্লাহ পাকের মানে এই পরকালীন যে সচক্ষে দেখবে না, তাদের ওই সময় দেখতে পারবে। এখন আমরা শুনছি যে এই এই হবে এই হবে, এটা আমাদের বিশ্বাস, বিশ্বাস রাখতেই হবে দেখি বা না দেখি, কিন্তু পরবর্তীতে মৃত্যুর পরপরে সে সচক্ষে সব দেখতে পারবে। ফেরেস্তা দেখবে, আজাবের ফেরেস্তা দেখবে, রহমতের ফেরেস্তা দেখবে, কবর দেখবে, সব কিছু তার কাছে উন্মুক্ত হয়ে যাবে। তখন তার সেই প্রকৃত যেই মুসলমান ছিল, কামিয়াব হয়েছিল, বিশ্বাসের উপর আমল করেছিল,
আল্লাহ
আল্লাহ শুকরিয়া আদায় করবে, না আমরা বিশ্বাস করে আমরা আজকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আর যারা অবিশ্বাসী ছিল তাদের মধ্যে অনেক ধরনের আফসোস হবে। আর এইগুলো অনেক ভাবেই কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াত কারিমের মধ্যে বুঝিয়েছেন। যেমন এক ধরনের মানুষ যারা বলবে, যেটা পারা 29 আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সকল ক্ষমতা ধ্বংস হয়েই গেল,
হয়েই গেল।
এই যে আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন যে এই এক শ্রেণীর মানুষ যারা আজকে বলবে যে সম্পদ দেখে খুব মনে করে যে আমি তো বাস খুব শান্তিতে আছি, আমার সম্পদ তো অনেক
অনেক,
বাস আমি তো বেঁচে যাচ্ছি, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা, তো তারা কি বলবে, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। আচ্ছা, তারপরে কি, যারা আজকে ক্ষমতা বাদশাহী, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ কোনো জায়গার সভাপতি, কেউ মেম্বার চেয়ারম্যান, যারাই আছে বা পরিবারের কর্তা, এমন ভাবে সে জিনিসটাকে তার শাসন ব্যবস্থাটাকে কায়েম করে রেখেছে যে কেউ মজলুম হলো কথা বলার সুযোগ পাচ্ছে না, বা সে নিজেকে খুব স্বাস্থ্যবান, সবকিছু মনে করে এবং ক্ষমতার অধিকারী মনে করে, কেউ তার উপর কোনো কথা বলে না, তার এই যে একটা প্রশান্তি, এই ধরনের ব্যক্তিও কি বলবে যে আমার সকল ক্ষমতা ধ্বংস হয়েই
গেল।
তো এই যে বিষয়গুলো, তো যারা আজকে আমরা বলি যে পরকালে দেখা যাবে, পরকালে দেখা যাবে, আমরা এই ধরনের আফসোস করব।
পরকালে যে দেখা যাবে বলতেছি যে যা হয় দেখা যাবে, দেখা যাবে যে দেখার সময়ই আপনি পাবেন না, এমন ভাবে আপনাকে গ্রাস করা হবে ওই দিন। একটি রেওয়াতের মধ্যে, একটি হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে এক একজন ব্যক্তির কিয়ামতে উপস্থিত হওয়ার বিষয় ভিন্ন ধরনের থাকবে। কাউকে ফেরেশতারা টেনে হেঁচড়ে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে, কেউ আবার সাঁতার কেটে উপস্থিত হবে, কেউ আবার চিৎকার করে করে উপস্থিত হবে, কেউ আবার গাদার মতো চেহারা নিয়ে উপস্থিত হবে, কেউ আবার কুকুরের মতো চেহারা নিয়ে উপস্থিত হবে। এক একজন ব্যক্তির উপস্থিত হওয়ার ধরনই কিয়ামতের ময়দানে এক এক রকমের থাকবে। কি হবে দেখা যাবে সেই সময় তো আপনি পাবেন না। বাবু কি বলে,
খুব সুন্দর কথাই বলেছেন মনোয়ার ভাই। এখানে আমরা যারাই রয়েছি, মৃত্যুর পরে কি হবে,
জি
তো প্রথমত আমাদের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই ওয়াল ইয়াউমিল আখির এর প্রতি যে বিশ্বাস আনয়ন করে, তাহলে সে নিশ্চয়ই মৃত্যুর পরে কি হবে এই জিনিসগুলো তার দৃষ্টিতে থাকে, তার দিলের মধ্যেও থাকে, তার কাজকর্মের মধ্যে একরার বিল লিসান, একরার বিল কলব যেটা রয়েছে, এবং আরেকটা আছে যে আপনার কাজ করে দেখানো, একটা কলবের মধ্যে রাখা, দিলে বলা, একটা মুখে বলা, এবং কাজকর্মে প্রকাশ করা, এই তিনটি জিনিস যে আপনার কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য।
জি,
শুধু আমি মুখে বলে দিলাম, অন্তরে নেই এটাও চলবে না, আবার অন্তরে আছে মুখে নেই এটাও চলবে না, আবার অন্তরেও আছে মুখেও আছে কিন্তু কাজকর্মে নেই, বাস্তবায়ন নেই, এটাও চলবে না। তিনোটার বাস্তবায়নের মধ্যেই হচ্ছে ঈমান। তো সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, একজন মানুষ যখন ইন্তেকাল করেন তখন তার দুনিয়াবি সকল আপনার বিচ্ছেদ হয়ে যায়, দুনিয়ার সাথে বিচ্ছেদ হয়ে যায়, তিনি আপনার আলমে বরজাখে চলে যান। আমরা প্রথমে আলমে আরোহায় ছিলাম, এখন দুনিয়াতে আসলাম, এরপর আলমে বরজাখে চলে যাব, এরপর ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন আমরা উত্থিত হব, উপস্থিত হব। এবং গত মাদানী মুজাকারার মধ্যে আমির সুনাদের নিকট প্রশ্ন করা হয়েছে, যারা হিসাব নিকাশকে অস্বীকার করবে, অর্থাৎ কিয়ামতে যে হিসাব হবে এর অস্বীকারকারী কি, আমির সুনাদ বলেন এটা কুফরি। অর্থাৎ মৃত্যুর পরে যে আমার আমলের হিসাব হবে, আমি কি ছিলাম, কি করছি এবং কি করণীয় ছিল, হায়াত এবং মৌত এই দুটি জিনিস সৃষ্টি করা এজন্য হয়েছে কার আমল উত্তম এটা দেখার জন্য। সেজন্য আমরা যারাই রয়েছি, এক তো হচ্ছে বিভিন্ন ধর্মের বিভিন্ন নজরিয়াত থাকে, বিভিন্ন আকাইদ থাকে, বিভিন্ন বিশ্বাস থাকে ইন্তেকালের পরের ব্যাপারটা নিয়ে, কিন্তু যেহেতু আমরা মুসলমান আর কথা হচ্ছে মুসলমানের সাথে, তো মুসলমান হিসাবে আমাদের জন্য এটাই মানে আপনার বিশ্বাসযোগ্য এবং আকীদা ঈমান এটাই রাখতে হবে যে আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাদের আমালের হিসাবটা শুরু হয়ে যায় কবর থেকে। বরঞ্চ আপনি দেখবেন যে যখন আজরাইল আলাইহিসসালাম জান কবজ করার জন্য আসে, তখন আপনার আমলের হিসাব আমি মনে করি ওই সময় থেকেই শুরু হয়েছে, কারণ তার যে জান কবজের একটা সিস্টেম আমল অনুযায়ী হবে না, আমল অনুযায়ী হবে। যদি ভালো আমল থাকে, নেককার ব্যক্তি হয়, মুমিন বান্দা হয়, তার আলা আল্লিজিন এর মধ্যে তার রুহুকে ফিরিশতারা জান্নাতি যে রেশমি কাপড় দ্বারা মরিয়ে নিয়ে যাবে, ঠিক না, তো রহমতের ফিরিশতা আসবেন তার রুহ মুবারাককে নিয়ে যাওয়ার জন্য, যিনি আপনার নেককার ব্যক্তি হবে, পরহেজগার মুমিন বান্দা হবে, যার নফস নফসে মুতমাইন্না হবেন, ঠিক না। তো পক্ষান্তরে যারা গুনাহগার হবে, যারা আপনার দুনিয়ার মধ্যে নাফারমানিমূলক কাজ করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ তাআলা নাফারমানি করেছে, আল্লাহ তাআলা হুকুম আদেশ নিষেধ এগুলোর মধ্যে কোনো পরোয়া ছিল না, হালাল হারামের মধ্যে কোনো তোয়াক্কা ছিল না, যা চাই বাস যেরকম আসুক দু হাতের মধ্যে নিয়ে এগুলো নিজের কাছে রাখা, তো তাদের রুহকে কবজ করার জন্য আপনার আজরাইল আলাইহিসসালামের চেহারা মোবারকও তিনি মানে
ভয়ঙ্কর
ভয়ঙ্কর আকৃতি ধারণ করবেন, যা দেখলেই তার মানে আছে না, আমরা অনেকে বলি যে আমার পিপাসায় বুক শুকিয়ে গেছে, আমরা কিন্তু বলে থাকি অনেক দূর হেঁটে আসছে চৈত্র মাসে রৌদ্র, পিপাসায় বুক শুকিয়ে গেছে, আমাকে কিছু পানি দাও, তখন বুক তো ভালো পুরো শরীর শুকিয়ে যাবে মানে চেহারা দেখে এমন অবস্থা হবে, আর তার রুহকে নিতে আসবে আপনার আজাবে ফেরেশতা, আজাবে ফেরেশতা নিতে আসবে।
আমি এতটুকু পড়লাম ওদিনকে কানজুল ইমানের টিকার মধ্যে আসছে আব্বাপু, যে যখন আজরাইল আলাইহিসসালাম আসবে রুহ কবজ করার জন্য, ওই সময় আজাবের ফেরেশতা এসে ওই ব্যক্তির মাথার পাশে বসে এই ব্যক্তিকে আহ্বান করবে, হে আল্লাহর নাফরমান তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য শাস্তি অবধারিত, এভাবে করে আহ্বান করে। যখন রুহটা বের হয়ে যায়, তারা ওই রুহুকে নিয়ে আসমানের দিকে যখন যায়, তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই নাফরমান কে যাকে নিয়ে তোমরা আসমানের দিকে যাও? তো এই যে মৃত্যুর পরে যে কিছু ঘটনা ঘটবে, আমরা তা কোরআন থেকে হাদিস থেকে অধ্যয়ন করলে পাই বা দেখি, এ থেকে তো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যদি আমার আমল ভালো না থাকে, তবে আমার সাথে এমন আচরণ করা হবে। বলা হয়েছে যে রুহুটা বের করার যে একটা শাস্তি, রুহুটা বের করার যে এক শাস্তি, সেটা বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন ভাবে তার কিতাবের মধ্যে লিখেছেন যে কিভাবে রুহুটা বের করা হবে। কেউ বা বলেন কাটাওয়ালা একটি ডালা যদি কারো শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর সেটাকে যদি একবার ঘুরানো দেওয়া হয়, পেঁচ দেওয়া হয়, আর সেটা বের করলে যতটা কষ্ট পাবে। আবার কেউ উদাহরণ দিয়েছে, একটি জীবন্ত ছাগলকে যদি জবাই করা হয়, আর তার চামড়া যদি জীবন্ত ছাগলের চামড়া যদি খোসে নেওয়া হয়, অর্থাৎ খোলা হয়, সে কতটা কষ্ট অনুভব করবে, তার চাইতে কষ্ট বেশি হবে একজন মৃত ব্যক্তির। এই যে আমরা যন্ত্রণার কথা বা আজাবের কথা বা কষ্টের কথাগুলো শুনি, মৃত্যুর পর থেকে তো শুরু হয়ে যাবে, যেটা বাপু বললেন, আজরাইলের আশা থেকেই সে অনুভব করতে পারবে যে আমার আমল কি ছিল, আজরাইলকে দেখেই সে বুঝবে আমার আমল কি ছিল, না হয়তো এভাবে ভয়ানক আকৃতিতে আমার সামনে আসতো না। কিছু ফেসবুক পেজে কমেন্টস পড়ি, এরপর একটা কলও নিব, এরপর কালামও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। রায়হান রেজা তারি ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। এবারে শাহ নেওয়াজ ভাই বললেন আমার হঠাৎ করে মাথা ব্যথা, একটু দোয়া করবেন, আল্লাহ তালা আসারি দান করুক, ভালো রাখুক আল্লাহ আপনাকে। সাইফুল খান আছেন, তিনিও কমেন্টস করেছেন। শাকিল ভাই আমাদের সাথে আছেন। এরপর হাফিজ হোসাইন ভাইও আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ থেকে। রিফাতুল ইসলাম ভাইও আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন একটু অসুস্থ, আল্লাহ তালা ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রবাস থেকে একজনে আমাদের সাথে আছেন। এরপরে আকরাম ভাই আমাদের সাথে আছেন। আব্দুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করছেন। জুনাইদ রেজা ভাই লিখলেন মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, নূর হোসেন ভাই, তিনিও কমেন্টস করছেন। আরেকজন লিখলেন মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আমার পরিবারের সবার পছন্দ। জি, এরপরে তিনি বললেন আমার পছন্দ, আমার পরিবারের পছন্দের একটি অনুষ্ঠান, রহমতপূর্ণ প্রবাদ, আজকের বিষয়ও খুব সুন্দর। জি, দোয়া করবেন। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, মাশাআল্লাহ, মদিনা বন্দিনা লাগছে সবাই। আচ্ছা, এরপর আরও অনেকের কমেন্টস আসছে, যারা এসএমএস আসছে, যারা নাচ শুনতে চেয়েছেন। এরপরে আজকের বিষয় নিয়ে অনেকগুলো এসএমএস আসছে, বললেন কি আজকের বিষয় খুব সুন্দর, শিক্ষণীয় কিছু বিষয় জানতে পারবো। আর একজন লিখলেন এসএমএস এর মধ্যে যে আমার মা কবরের বা মৃত্যুর বা আজাবের কথা শুনলে সবসময় কান্না করে, আর মাদানী চ্যানেলে এগুলোই সবসময় তিনি দেখতে চান। আল্লাহ তালা বরকত দান করুক, যত বেশি এগুলো শুনবো আমরা, কবরের কথা, আজাবের কথা, মৃত্যুর কথা, ভয়ের কথা, তো এগুলোর মধ্যে থেকে আমাদের ইমান তাজা হবে, আর ইবাদতের প্রতি আমাদের বেশি উৎসাহ বাড়বে কিনা, আজাব এভাবে হবে বা গজব এভাবে হবে বা শাস্তি এভাবে দেওয়া হবে, ইবাদতের প্রতি মানুষ বেশি ধাবিত হবে। কয়েকটা কল নেই, এরপর কালাম সুন্দর সাহেব ভাই থেকে। জি, কল শুনিয়ে দিন দর্শকের।
ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা নাতে রাসুল শোনার জন্য আর কি, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, এই নাতে রাসুল তো আর কি।
ইনশাআল্লাহ তাআলা শোনাবো সাথে, দেখুন সাহেব ভাই কালাম আমাদেরকে শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও আজকের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ছিড়ি কি নপিও নবী তব দিদার দার প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার, তব দিদার দা প্রিয় নবী, তব দিদার দা প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী, হাশরে যেন মুখে থাকে, হাশরে যেন মুখে থাকে, আকা হাশরে যেন মুখে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আকা আমাকে বাঁচাও প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী, গুম্বদে খজরার ছায়া তলে আকা, গুম্বদে খজরার ছায়া তলে আমাইরে খেলা আকা আমাইরে খেলা আকা আমাইরে খেলা প্রিয় নবী আমাইরে খেলা প্রিয় নবী অন্ধকার কবরে যখন রাখিবে অন্ধকার কবরে যখন রাখিবে আকা অন্ধকার কবরে যখন রাখিবে উম্মত বলে ডাকিয়া উম্মত বলে ডাকিয়া উম্মত বলে ডাকিয়া প্রিয় নবী উম্মত বলে ডাকিয়া প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি উদ্ধার কর আমায় উদ্ধার কর মক্কী মদনী উদ্ধার কর মক্কী মদনী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দোহিতরে দোহাই নবী তব দোহিতরে দোহাই নবী আপন করে না আপন করে না আকা আপন করে না আকা আপন করে না প্রিয় নবী আপন করে না প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী
মৃত্যুর পরে যে জিনিসটা হবে আমাকে মরহুম বলবে আর এভাবে সহায় রাখবে হয়তো আমার উপরে একটা পাতলা চাদর দিয়ে রাখবে না আমি নিজের শক্তিতে উঠে বসতে পারবো না আমি কাউকে কিছু বলতে পারবো এত শক্তি থাকার পরেও এত কিছু করার পরেও দুনিয়াতে ওই দিন আমি নিজ হাতে কিছু করতে পারবো না আমার গোসলটাও কিন্তু অন্য ব্যক্তিরা আয়োজন
বিশ্বাসীদের জন্য এগুলো আসলে যথেষ্ট আপনি দেখুন এখন বিশ্বের মধ্যে মহামারীকালীন যেটা হয়েছে না বিশ্বের মধ্যে যারা অমুসলিম রাষ্ট্রনায়ক তাদের মুখ থেকেও তাদের বের হচ্ছে বের হতে হয়েছে যে আমাদের হাতে আর কিছু করার নেই সৃষ্টিকর্তাই একমাত্র
সহায়ক
এখন রক্ষা করবেন তো এক্ষেত্রে বোঝা যায় যারা বিশ্বাসী হবেন তাদের জন্য এগুলোই আপনার যথেষ্ট আপনার কিছু করার নেই ইন্তেকালের পরে অনেকের এরকমের বিশ্বাস যাদের দ্বৈত বিশ্বাস থাকে এগুলো ইসলাম শরীয়ত সম্মতি দেন না তো সেগুলো তো অবশ্যই বর্জনীয় আর মূলত ইন্তেকালের পরের অবস্থাটা যেভাবে কিতাবে বর্ণিত হয়েছে সেগুলো যদি কেউ পাঠ করে কেউ অধ্যয়ন করে মৃত্যু ব্যক্তির অসহায়ত্ব কতটা ভয়াবহ হবে কবরে রাখার পরে তার অবস্থা কি হবে সরহসুদূর নামক কিতাবে বর্ণিত রয়েছে যে মৃত্যু ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার যে শক্তি, অনুভূতি শক্তি, এটা অনেক গুণ বেড়ে যায়। কোথাও কোথাও 70 গুণের কথা বলা হয়েছে। আপনার চক্ষু বন্ধ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কে কে আছে, কে মানে ছোট আওয়াজের কথা আপনি শুনতে পাচ্ছেন ওই সময়তে, ছোট আওয়াজের কথা আপনি শুনতে পাচ্ছেন। কবরে রাখা হয়েছে, কে আপনার কবরকে ডাবাচ্ছে, কে মাটি দিচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন। এবং এমনকি কিতাবে বর্ণিত রয়েছে ইন্তেকালের পরে কেউ কবর জিয়ারাতে যদি কেউ যায় তাহলে ছোট ছেলে আসলো না বড় ছেলে আসলো না মেজো ছেলে আসলো, কবরের কাছে কে দাঁড়ালো, আমার ভাই দাঁড়ালো, বাবা দাঁড়ালো, কে দাঁড়ালো, কে কে দোয়া করছে আমার শুভাকাঙ্ক্ষী, তাকেও তিনি অবলোকন করেন। মানে কবরবাসীরা এটা দেখতে পান। এই জিনিসগুলো কিতাবের মধ্যে বর্ণিত আছে। তো আসলে মূলত কথা হচ্ছে কবরের পরে, ইন্তেকালের পরে যে ব্যাপারগুলো হবে মৃত্যুর পরে, সেটা হচ্ছে মূলত একজন মানুষের জন্য তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কিতাবে বর্ণিত প্রথম ঘাঁটি কবর।
কবর
এখানে যদি মুক্তি পাওয়া যায় কোনো মতে, মানে একটু হলেও মুক্তি পাওয়া যায়, তাহলে তার পরবর্তী মঞ্জিলগুলো আসান
আসান।
আর যদি মুক্তি পাওয়া না যায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো আসান হবে না। এর মধ্যে প্রশ্নের দিকে যদি আমরা আসি, আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক জলোয়া দেখানো হবে এবং দেখানোর পরে প্রশ্ন করে হাজার রজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়ার মধ্যে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা আশিক হবেন, যারা নেককার হবেন, পরহেজগার হবেন, যারা আল্লাহ রসুলের সানে বেয়াদবি করেননি, যারা আল্লাহ রসুলের সানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেছেন, যারা নবীকে সম্মান জানিয়েছেন, যারা শ্রদ্ধা করেছেন, যারা সালাতু সালাম পাঠ করেছেন, যারা আল্লাহ রসুলের শান মানকে খাটো করার দিকে যাননি, কেউ যদি রসুলের শান বলতেন কেউ আবার টানার হিসার মধ্যে থাকতেন এরকমের না, যে শান মান বয়ান করতে তিনি চিনে ফেললেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু আর রসুলুল্লাহ, আর কদমে পড়ে যাবে। আর তার এটাই হচ্ছে আপনার বিভিন্ন তফসির কারকগণ এবং মুফতিয়ানে কেরামগণ বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে যে মূলত মান রব্বুকা এবং যে এই এই দুইটা যে প্রশ্ন হবে, এই দুইটা প্রশ্ন কিন্তু অনেকেই দিতে পারবেন, রব এবং ইসলাম এটা দিতে পারবেন, কিন্তু মানে বাদ সাজবে রিসালাতের সাক্ষ্য দিয়ে।
আল্লাহ
যেমন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় এবং একজন যে আল্লাহ রয়েছেন সকলেই মেনে নেয়, একদিকে একদিকে মানে সকলেই মেনে নেয় যে সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন, কিন্তু বাদ সাজে কি রিসালাতকে নিয়ে। রিসালাত আল্লাহ রসুল মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে প্রতিনিধি পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে তাকে নিয়ে আপনি দেখবেন সেই আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত, এরপরে সর্বশেষ আখিরি নবী এবং খাতামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত যে আল্লাহ তাআলা 100,000 মতান্তর 224,000 পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সালাত ও সুন্নতের খিদমতের জন্য, ইসলাম প্রচারের জন্য। কিন্তু অনেকেই যেমন আপনার ফিরাউন, সে কি ফিরাউন আপনার ইসলাম গ্রহণ করেন নাই, ঠিক না? তো তাকে আপনার এক সময় সে মডিফাই হচ্ছিল, ফিরাউন মানে মডিফাই হচ্ছিল, তো তারই মানে ই ছিল, উজির ছিল হামান সম্ভবত। তো সে বলতেছে কি বলেন, সে একেবারে ই হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল, আপনি যদি এই কাজ করেন তাহলে আমাদের অবস্থা কি হবে, এই মুহূর্তে আমি দুনিয়া মানে আমি নিজেকে নিজে শেষ করে দেব, মানে একটা এমনভাবে একটা নিজেকে উপস্থাপন করছে যে ফ্রাউনের মত ঘুরে গেছে, তার নসিবে আর ইসলাম আসে নাই, হয় নাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, ইসলামের ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, এটা কারো দিকে একটু চিন্তা করে নেই। এখন মাদানী কাফেলার সফর করব কি করব না, কোর্স করব কি করব না, তো মাদানী চ্যানেল দেখব কি দেখব না, এই জিনিসগুলো কি আমি আল্লাহর সাথে দান সাদকা করব কি করব না, একটু চিন্তা ভাবনা করার ক্ষেত্রেই ভালো কাজ, তখন শয়তান কি বাদশা যে এসে। তো ইন্তেকালের পরের অবস্থাটা আমাদের আসলেই, কারণ সবাই ভুলে যাবে। আপনি দেখবেন যারা এখন গ্রাম অঞ্চলে আছেন, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, তারা হয়তো আমার কথার সাথে একমত হবেন, এবং আমিও যখন গ্রামে যাই, আমি যখন মসজিদে বয়ান করার সুযোগ হয় তখনও বলি কবর জিয়ারাতের ব্যাপারটা। আপনি দেখবেন শহর অঞ্চলে তো যে কবরস্থানগুলো সেগুলোর মধ্যে মানুষ কিছুটা আসা যাওয়া আছে, কিছু পারুক বা না পারুক, জুমার দিন গিয়ে মানে তার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে অথবা দোয়া তো শুদ্ধ হচ্ছে, তিনি তাদের মা বাবার জন্য দোয়া করতে পারছেন কি পারছেন না সেটা দেখার বিষয় না, কিন্তু লোকা মানে আনাগোনা রয়েছে কিছুটা হলেও। সবে বরাতের সময় দেখবেন মানে আজিমপুর গোরস্থানের দিকে তাকান, জুরাইন গোরস্থানের দিকে তাকান, অন্যান্য যে গোরস্থানগুলো আছে আপনার লোকজন পাবেন, কিন্তু আপনি গ্রামে যখন যাবেন, অত্যন্ত অঞ্চলে যখন যাবেন, এর কোনো কনসেপ্ট তাদের মধ্যে নেই। আমি সত্য কথা বলছি, দর্শকরা আমাদের সাথে একমত হবেন, এই কনসেপ্ট নেই। কবর জিয়ারাত করতে হবে, বাবা ইন্তেকাল করেছেন, হয়তো ইন্তেকালের পরে ওই মা বাবাকে একটু স্মরণ করলো, মানে বছরে একবার স্মরণ করলো, এভাবে হয়ে যায়। কিন্তু আপনার যে তার কবরের কাছে গিয়ে ইয়াসিন শরীফ পাঠ করা, জিয়ারাত করা এবং ইত্যাদি ইত্যাদি, কবরবাসীদের পরের অবস্থাটা তাও আমরা উপলব্ধি করছি না। অর্থাৎ আমিও সেই পথের পথিক,
জি,
ইন্তেকালের পরে যে কি হবে সেই জিনিসগুলো কিতাবে বর্ণিত রয়েছে, কিন্তু সেই আবার হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত গুনাহগার হয়ে কবরে যাবে এবং নেককার হয়ে জান্নাতে যাবে।
আহা,
কেন? সে পিছনে তার নেককার সন্তান রেখে যাবেন, তিনি এমন কিছু কাজ করে যাবেন যে কাজগুলো সদকায়ে জারিয়া হবে এবং মুমিনরা তার জন্য দোয়া করবেন, মুসলমানরা দোয়া করে, আহলে পরিজন দোয়া করবেন তার জন্য, তার আপনার গুনাহ ঝরে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই কাজগুলো আমরা করছি না। কিন্তু একজন ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায়, তার অবস্থাগুলোর যাতে করে ভালো হয় সেজন্য কিছু দুনিয়াতে করণীয় বিষয় রয়েছে,
করণীয় বিষয় রয়েছে, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, আর সেটা আমাদেরকে করতে হবে যারা দুনিয়াতে বেঁচে আছি, জীবিত আছি। মৃত্যুর পরে যা যার সাথে হয়েছে, যদি একজন ব্যক্তিকেও অবকাশ দেওয়া হতো কি তুমি তোমার মৃত্যুর পরে যা কিছু দেখেছো এগুলো গিয়ে দুনিয়াবাসীকে বলো, তো তখন বোঝা যেত যে একজন ব্যক্তির মৃত্যুর পর অর্থাৎ আজরাইল আসা থেকে নিয়ে তার সাথে কি কি আচরণ হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বোঝানোর জন্য হাজারো হাদিসে মোবারকা পাবেন আপনি এই সব বিষয় নিয়ে, আজরাইলের আশা, তার ধরন কেমন হবে, কার সাথে কেমন আচরণ করবে, এরপরে যে ব্যক্তির গোসল, দাফন, কাফন, এরপরে কবরের সওয়াল ও জবাব, এরপরে তার শাস্তি বা তার জন্য নাজাতের ওসিলা, এই বিষয়গুলো নিয়ে হাজার হাজার হাদিসে মোবারকা রয়েছে এবং কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা রয়েছে, যদি আমরা এগুলো বুঝতে পারি। মনোয়ার ভাই আর কিছু মাদানি ফুলদানের পর কল শুনবো দর্শক।
আসলে এই বিষয়গুলো অতিরিক্ত বলা বা শ্রবণ করার মধ্যে না, আসলে এটা চিন্তার বিষয়।
জি,
পরকালীন অবস্থান নিয়ে যদি কেউ চিন্তা করে, আমরা বুজুর্গানের দিনের দিকে দেখেছি যে তাদের দিনের পর দিন, রাতের পর রাত কথা, নির্বাক অবস্থায় তারা এই বিষয়গুলো চিন্তা করতে, চিন্তা করে তাদের বাস্তবতাটাকে তাদের অন্তরের মধ্যে এমনভাবে স্থাপন করতেন যে এক একজনকে দেখা যেত যেমন তারা যেমন তার কয়েদি, তারা খৌফে খোদা পরকালীন বিষয়টা নিয়ে এমন চিন্তা ভাবনায় মশগুল থাকতেন। পরকালীন অবস্থাটা অনেকটা নির্ভর করে তার সংস্পর্শের উপরে। আমি আলফাসিনি বাপু যে বিষয়টা তুলেছেন, ফেরাওনের ঘটনা, যে আমরা দুনিয়াতে অনেক বিষয় দেখি, তো ওই ঘটনা থেকে আমি একটু নিব যে ফেরাউন তার মুসা আলাইহিসসালামের বিষয়গুলো দেখে সৃষ্টিকর্তার সে গোপনে ইবাদত করত।
জি,
সে গোপনে ইবাদত করত, কিন্তু ওইখানে দোয়া করত প্রকাশ্যভাবে যে তুমি যে একজন সৃষ্টিকর্তা আছো আমি তো জানি, কিন্তু বাস দুনিয়াতে আমার রাজত্বটা কায়েম রাখো, পরকালে যা হয় দেখা যাবে। তো এই বিষয়টা তার একটা কনসেপ্ট ছিল। তো তারপরও পরিবর্তন যখন আসার ইচ্ছা ছিল, তার সংস্পর্শে কে ছিল? নাফরমান গুলো। এই নাফরমানদের থাকার কারণে তার ভালো ইচ্ছার মধ্যে কি হলো, সে কামিয়াব হতে পারলো না, যার কারণে তার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস হলো, পরকালীন অবস্থাটা অনন্তকালের জন্য খারাপ হয়ে গেল,
খারাপ হয়ে গেল।
ঠিক তেমন আমাদের মোবাল্লিগের দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ অসংখ্য বাপাত মুফতির দাওয়াত ইসলামী, মুফতি ফারুক রহমতুল্লাহ, হাজী মুশতাক রহমতুল্লাহ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে দেখি যে আমাদের যে অসংখ্য আমাদেরও আমারও বিশেষ করে
জি
প্রত্যক্ষ পরোক্ষভাবে শিক্ষক সাজিদ ভাই, মোহাম্মদ সাজিদ আফতারি, তো তিনি যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার শুরুটা কি আমি বলতে পারবো না, শুরুটা বলতে যে তার মাদানী মহলে আসা কি শুরু থেকে কিনা এরকম বলতে পারবো না, কিন্তু তার শেষ পরিণয় এবং আমাদের সাথে যে দীর্ঘ সময় ছিল মাদানী মহলে ছিল, মাদানী মহলে থেকে দিন ইসলামের কাজ করা অবস্থা দুনিয়া থেকে বিদায়,
আল্লাহ,
এই যে তার যে এই যে এই থাকাটা, এই প্রেক্ষাপটটা তার পরকালের অবস্থার জন্য বাহ্যিক ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছে বা কি হয়েছে এটা আমরা বলতে পারবো না 100%, কিন্তু আমরা তার প্রতি ভালো ধারণা রাখতে পারি। এটা শোনা গেছে মৃত্যুর সময় সে কালিমা শরীফ পড়েছে, কালিমা শরীফ পড়ার ফজিলত আমরা বর্ণনা করতে পারি এবং এটাও আশা রাখতে পারি আল্লাহ তাআলা তাকে সেই ফজিলত দান করবে। আচ্ছা, এখন পরকালীন যে অবস্থাটা, এটার মধ্যে একটু বলবো যে ওই দিক দিয়ে ফেরাউন সে তার সঙ্গ অবলম্বন করেছে খারাপ, যার কারণে তার পরকাল তো বরবাদ, দুনিয়াতে থাকতেও সে নজির দেখে গেছে। এটা তো এক বিষয়। আমাদের সাজিদ ভাই যে মাদানী মহলে ছিলেন, মাদানী মহলে বরকত এমন দেখি যে একজন দাওয়াত ইসলামী মুবাল্লিগ আফসোস করেন এমন কেউ পাবে না। একজন দাওয়াত ইসলামী মুবাল্লিগ ইসালা সব করেনি এমন হয়তো পাওয়া যাবে না। তো তার যে পরবর্তী অবস্থাটা, শত শত হাজার হাজার কোরআনুল কারীমের খতমের তার ব্যবস্থা হয়েছে,
আল্লাহ আল্লাহ,
এটাই কিন্তু পরকালীন যে অবস্থাটা সেটার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। হাজার হাজার কোরআনুল কারীম খতম, কুটির উপরে দুরুদে পাক, ইসালে সওয়াব, তারপরে বিভিন্ন পারা সূরা ইখলাস, এই যে তাকে ইসালে সওয়াব পড়ানো হলো, এই যে তার অবস্থাটা, পরকালীন অবস্থাটার জন্য কিন্তু নেকি প্রয়োজন, টাকা প্রয়োজন না। তো পরকালীন অবস্থাটার প্রেক্ষাপট যত ভালো করা যাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্ম, দুনিয়ার মধ্যে কি সঞ্চয় করলো। আমার সাজিদ ভাই দুনিয়াতে থেকে অসংখ্য মানুষকে নামাজি বানিয়েছেন, অসংখ্য মানুষকে দাঁড়িয়ে রাখার জন্য করেছেন, এইভাবে কাজ করেছেন, পাশাপাশি পরকালে যে তিনি যখন গমন করলেন, আল্লাহ আল্লাহর নিকট চলে গেলেন, তখন আল্লাহ তাআলা যে সদকা জারিয়া শুরু, তার সেই জ্ঞানটা তার কাজে আসবে। আর মানুষ যারা তাকে ভালোবাসত, মানুষ যাকে যারা তাকে দিনের দায়ী হিসাবে মুবাল্লিগ হিসেবে পছন্দ করত, তাকেই যে ইসালা সব করেছে। তো এখন একদিকে খারাপ সংস্পর্শের কারণে পরকাল বরবাদ, আরেক দিকে নেককার সংস্পর্শের কারণে পরকালের অবস্থাটা বাহ্যিকভাবে আমরা ভালো দেখছি, এবং এটা আশা করি এটার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পরকালটাও ভালো করে দেবে। তো সংস্পর্শটা যদি আমরা এখন থেকে তৈরি করি যে আমার মধ্যে কবরের চিন্তা আসে না, আসবে কিভাবে আমার সংস্পর্শ কার সাথে, আমার যে আমি মৃত্যুর সময় যে আমার ইমান নিয়ে মরবো কিনা সে বিষয়ে চিন্তা আসে না, আসবে কিভাবে আমার সংস্পর্শ কার দিকে। আচ্ছা, তারপর আমি কবর যে রাখা হবে, এখন তো এমন উদাসীনতার সময় এসেছে কবরে নামানোর সময়ও হাসি ঠাট্টা করতে করতে নামে, বিভিন্ন ধরনের জোকার স্টাইলের মানুষ সেখানে থাকে, তো এমন এমন কথা বলে মানুষের যে ফিকরে আখিরাত, কান্নাকাটি, যে ভারবাহিক অবস্থা সেটা চলে যায়, সেটা চলে যে হাস্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো এই যে বিষয়, তো ফিকরে আখিরাত আসবে কোথা থেকে,
সেখানে এমন কিছু আত্মীয় স্বজন উপস্থিত হয়ে যায় যারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে,
যে ব্যস্ত থাকে,
পোস্ট নিয়ে ব্যস্ত থাকে, যারা লাশকে যে ধরবে কবরে নামাবে ওই তরিকা জানে না, কিন্তু এই লাশকে নিয়ে সেলফি তুলে কিভাবে ফেসবুকে পোস্ট করতে হবে এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। আলফিসানি বাপু মনে হয় কবরেও তার সাথে তাকে নামিয়েছেন, ওই সময় লাস্ট যে কথাটা আপনার থেকে আমি শুনতে পেয়েছি যে মুখ কেবলামুখী করার জন্য আপনি হয়তো বা তার কাফনের কাপড় খুলেছিলেন,
এটা হচ্ছে গিয়ে আমি তো অনেককেই কবরে নামিয়েছি, কিন্তু দেখা যায় যে একটা সিস্টেম তাতে ফিন করার, কাফন করার হচ্ছে সিস্টেম হচ্ছে বর্ণিত আছে কিতাবের মধ্যে যে যাতে করে কেবলাটা চেহারাটা কিবলামুখী করে দেয়া হয়, এভাবেই যাতে করে তাকে ই করা হয়।
জি,
তো আমরা অনেক সময় দেখছি যে একটু এদিকে আপনার কোনো মাটি চাকা নিয়ে তারপরে মাথার এই সিটে দিয়ে তারপরে কিবলামুখী করে দিতাম, এরকমের সিস্টেম করা হয়েছে,
মানে পুরো বডিটাই শক্ত হয়ে যায়, অনেকেরটা শক্ত হয়ে যায়, এই কারণে কিবলামুখী হওয়াটা একটু কষ্টকর হয়ে যায়।
জি,
একে নিশানা দেখা যায়, এক নিদর্শন দেখা যায় যে এই ব্যক্তির সাথে কেমন আচরণ করা হয়েছে বা এই ব্যক্তির সাথে কেমন আচরণ করা হতে পারে, তার কিছু নিদর্শন থেকে যায়। তো আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকেও বোঝার তৌফিক দিক। কিছু কল নিব, এরপরে দুই একটা SMS পড়ব আর কালামও শুনব ইনশাআল্লাহ তাআলা। সোহেব ভাই সমহলে মাটির বাড়ি মাটির ঘরে কালামও আমাদেরকে শুনিয়ে দিন, যেহেতু আলোচনায় চলছে এগুলো নিয়ে আজকে। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আকিব হোসেন রংপুর থেকে ইউটিউবের সামনে একটি নাতের রসুল শুনতে চাই
ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
আমিন আত্তারি বলছি চাতুর জেলা শাহসিতানা বসন্তপুর গ্রাম থেকে। রহমতপুর অনুষ্ঠানে রয়েছেন আমাদের আলফাসানি বাপু, জাকির ভাই রয়েছেন, রয়েছেন মনোয়ার ভাই। আজকের বিষয় মৃত্যুর পর কি হবে,
নাথখা ভাইয়ের কাছ থেকে একটি না শুনতে চাই। মন করেছেন তোমায় রূপসে তোমারি ইয়ার রাসূল, এই নাচটি শুনিয়ে দিন, খুব ভালো লাগবে।
মাশাআল্লাহ আলামিন ভাই আর একটু কষ্ট করে শুনিয়ে দিতেন পুরাটাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। কয়েকটা এসএমএস পড়ি, একজন লিখলেন দোয়া করবেন মাদানী চ্যানেলের বরকতে আমি প্রতি শুক্রবার দিন বাবার কবর জিয়ারত করার সুযোগ হয়, কেননা মাদানী চ্যানেল থেকে শিখেছি কবর জিয়ারত করার ফজিলতের কথা। আল্লাহ তাআলা বরকত দান করুক প্রতিটা সন্তানকেই, আল্লাহ তাবারক তাআলা এমন জ্ঞান দান করুক যেন সপ্তাহে কম পক্ষে একদিন শুক্রবার দিন নিজের মা বাবার কবরে উপস্থিত হওয়া এবং দোয়া খায়ের করার সে ব্যবস্থা করে দিক। আর একজন লিখলেন আপনাদের আলোচনা আমি সবসময় শুনি, আমার কাছে খুব ভালো লাগে। ভালো লাগায় এক জিনিস, শুনে আমল করা আর এক জিনিস। ভালো তো লাগবেই, আমরা যেহেতু মুসলমান, দিন ইসলামের কথা শুনলে আমাদের কাছে ভালো লাগবে, কিন্তু এই ভালো লাগার সাথে সাথে আমাদেরকে এর উপরে আমলও করতে হবে। আর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ। সিয়াম বলছেন প্রতিদিন অনুষ্ঠান দেখেন, খুব ভালো লাগে। জি অবশ্যই, আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও অনুষ্ঠান দেখতে পারি ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই দেখবেন, মাদানী চ্যানেলের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন, আর যদি না থাকেন তবে তো দেখতে পারবেন না, এই জন্য সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, চিটাগাং থেকে বলছিলাম। হুজুর আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আম্মু একটা কালাম শুনতে চায়, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করব কালাম শোনানোর জন্য। আর একজন লিখলেন ধন্যবাদ জানাই দাওয়াত ইসলামিকের 7 দিনের ফয়জানে নামাজ কোর্স যে হয়েছে, আমি তার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেকগুলো ভুল আমার থেকে দূর হয়ে গিয়েছে, নতুনভাবে আমি নামাজ শেখার ব্যবস্থা পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এরপর আরেকজন বললেন আমি আমার আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি দুলাভাই সবসময় মাদানী চ্যানেল দেখে। তো শুরুতে আমাকে বলেছিল মাদানী চ্যানেল দেখতে, কিন্তু ভালো না লাগায় আমি দেখতাম না। যে কোনো একদিন বসে গেলাম সকালে দুলাভাইয়ের সাথে মাদানী চ্যানেল দেখার জন্য। রহমতপূর্ণ প্রভাতই আমার ফার্স্ট অনুষ্ঠান ছিল, আর এরপর থেকে কখনো অনুষ্ঠান আমি মিস করি না মাশাআল্লাহ। আল্লাহ বরকত দিক, হয়তো বা কারো না কারো মাধ্যমে মাদানী চ্যানেল পেয়ে যায় মানুষ, এরপরে দেখা শুরু করে, আর তার মাধ্যমে এখন আপনিও চেষ্টা করেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, অন্য অন্যদেরকে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহিত করুন। এরপরে শিহাব শরফুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শাকিল ভাই দোয়া চেয়েছেন। আরেকজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেবের কাছে যাই, কালাম শোনান আমাদেরকে, অনুরোধ আছে কিছু কলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহু দূর আপা, মদিনা বহু দূর হা, মদিনা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মরণ কালে ধোকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান, তুমি বিনে কেউ নেই আমার, হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি, হে নবী দোজাহান। মদিনা বহু দূর আপা, মদিনা বহু দূর হা, মদিনা বহু দূর। আল্লাহুম্মা وصل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد মাটির ঘর মাটির বাড়ি মাটির ঘবে বিছানা আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির ঘবে বিছানা আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না বাবা গেছে মা গেছে বাবা গেছে মা গেছে কে তো ফিরে আসল না আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি মাটির ঘবে বিছানা আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না আশ্রয় কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না
একটি মানকাবাদের অনুরোধ ছিল মুর্শিদামারা
মুর্শিদামারা তার মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সবুজ ইমামা আর মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার তিনি মুর্শিদামারা তার বসাইলে বখশিস দেখো নবীর প্রেমে ভরা ফৈজানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা বসাইলে বখশিস দেখো নবীর প্রেমে ভরা ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা আকীদায়ে আহলে সুন্নত আকীদায়ে আহলে সুন্নত লিখো নিতে আছে যা তিনি মুর্শিদ আমরাতার 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 মুর্শিদ আমরাতার
মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনাদের কিছু অনুরোধ রাখার চেষ্টা করলাম। আর আজকের যে বিষয় মৃত্যুর পরে কি হবে, মুবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে আরো কিছু আলোচনা আমরা শ্রবণ করি এরপরে ইনশাআল্লাহ।
তাহলে পরের যে অবস্থাটা জাকির ভাই, এগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যাকে চান অনেক সময় কবরে সেই পরবর্তী অবস্থাগুলোকে প্রকাশ করে দেন। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরবাসীদের সাথে কথোপকথন করতেন। তার বিষয় এমন প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি কেউ খুঁজে না পেত তখন অকপটে অনেক সাহাবায়ে কেরাম বলে দিতেন যে তাকে কবরস্থানে গিয়ে পাবে।
আল্লাহ,
তো এইভাবে দেখা যায় তিনি কবরবাসীদের সাথে কথোপকথন করতেন, তাদের অবস্থা খারাপ দেখলে আল্লাহ তাকে সুপারিশ করতেন এইভাবে। তো পরকালীন বিষয়টা আমাদের কাছে পর্দা, গুনাগার বদকার আমরা নাফরমান, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান সেটা প্রকাশ করে দেন।
জি,
তেমনই ভাবে পূর্বের জামানার মধ্যে অনেক কাফন চোর ছিল, তারা অনেক কাফন চুরি করেছে এবং আল্লাহ তাআলা তাদের হেদায়েত করে তাদের তওবা নসিব করেছে। তো সেই তওবা করার পরে তারা অনেক সময় সেই অবস্থাগুলো সেই আল্লাহর ওলির কাছে তারা প্রকাশ করতেন, বিষয়গুলি বলতেন। তো আল্লাহর ওলিরা ছিল বিশ্বাসী, তাদের কাছে বললে তারা সেই বিষয়টাকে ফিকরে আখিরাত যাতে মজবুত হয় সেদিকেই ধাবিত করতেন এবং ইবরাত শিক্ষার জন্য মানুষের কাছে প্রচার প্রসার করে দিতেন। তো এমনইভাবে সাইয়েদুন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা, তার বিষয়ে কে না জানে, বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে, তার পরহেজগারীরা তার তিনি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন। তো তার কাছে এসে একজন কাফন চোর সে তওবা করলো এবং তার অবস্থাটা এমন ছিল সে প্রায় 2000 কাফন চুরি করেছে।
এর মানে 2000 কবরের অবস্থা তিনি
অবস্থা তার পর্যবেক্ষণ করার সেই হয়েছে তার
আল্লাহ আল্লাহ
অভিজ্ঞতা। তো তিনি সেখানে বেশ কিছু কবরের অবস্থা হাসান বসরি রহমতুল্লাহ তাআলার কাছে বর্ণনা করলেন। তো বর্ণনা করলেন এক, তিনি প্রথম যখন বর্ণনা করলেন যে একটি কবরের মধ্যে তিনি বললেন যে আমি কবর খনন করলাম, তখন এক হৃদয় বিদারক হৃদয় কাঁপানোর দৃশ্য দেখলাম। দেখলাম মৃতের চেহারা কালো, পায়ে আগুনের শিকল এবং তার মুখ থেকে রক্ত পুঁজ প্রবাহিত হচ্ছে। তদুপরি এত বেশি দুর্গন্ধ বের হচ্ছিল যেন মাথার মগজ ফেটে যাচ্ছে বা ফাটা হচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমি ভয়ে ভীত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তখন আওয়াজ ভেসে আসলো মৃত ব্যক্তি বলে উঠল, কেন পালাচ্ছ, আসো এবং শোনো আমার কোন গুনাহের কারণে এ শাস্তি হচ্ছে। তখন মৃতের আহ্বান শুনে আমি থমকে গেলাম আর সাহস করে দাঁড়িয়ে গেলাম। তখন যখন মৃত ব্যক্তি জিজ্ঞাসা করলাম তুমি কে, সে বলল আমি মুসলমানের ছেলে, মুসলমান কিন্তু আফসোস আমি মদ্যপায়ী এবং ব্যভিচারী ছিলাম, আর এ মন্দ উদাসীনতার মধ্যে মরেছি যে এবং এ শাস্তিতে গ্রেফতার হয়ে গেছি। তার বর্ণনা তিনি চালু রাখলেন, তিনি আরেকটি মৃত ব্যক্তির ঘটনা বললেন যে আরেকবার যখন কাফন চুরির উদ্দেশ্যে আমি কোনো কবর খনন করলাম, তখন একজন কালো মৃত জিহবা বের করে দাঁড়িয়ে গেল আর তার চতুর্দিকে আগুনের লেলিহান ছিল, ফেরেশতারা তার গলায় শিকল বেঁধে রেখেছিল। লোকটি আমাকে দেখে ডেকে বলল ভাই আমি খুব পিপাসা, তো আমাকে একটু পানি পান করিয়ে দাও। ফেরেশতাগণ আমাকে বললেন খবরদার এই বেনামাজিকে পানি দিও। তারপর আমি সাহস করে ওই মৃতকে বললাম তুমি কে ছিলে, তোমার অপরাধ কি, সে বলল আমি মুসলমান ছিলাম কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের বহু নির্দেশ অমান্য করেছি, আমার মতো বহু লোক শাস্তিতে গ্রেফতার রয়েছে। এইটার বর্ণার পরে তিনি আরেকটি কবরের দৃশ্য বর্ণনা করলেন। তিনি বললেন যে আমি আরেকটি কবর খনন করলাম, তখন কবরের ভিতরে খুব প্রশস্ত পেলাম, একটা খুব মনোরম বাগান দেখলাম, তাতে নহরগুলো প্রবাহিত হচ্ছে, একটা সুন্দর ও সুদর্শন যুবক ওই বাগানে আনন্দে আত্মহারা হয়ে সে সেটা উপভোগ করছে। আমি ও যুবককে বললাম, তুমি কোন আমলের বিনিময়ে এই পুরস্কার পেয়েছ? তখন সে বলল, আমি একজন মুবাল্লিগকে বলতে শুনেছিলাম, যে ব্যক্তি আশুরা দিন ছয় রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহ তার মাগফিরাত করে দেন। যে আশুরার মধ্যে ছয় রাকাত নামাজ পড়ে আল্লাহ তার মাগফিরাত করে দেন। সুতরাং আমি প্রত্যেক বছর আশুরার দিন ছয় রাকাত নামাজ পড়ে নিতাম। সুবহানাল্লাহ। তো এই ফজিলতের কারণে, এই কারণে আল্লাহ তাকে তার এই কবরকে প্রশস্ত করে দিয়েছেন, কবরকে মনোরম বাগানে পরিণত করে দিয়েছেন। তো বাপু, এই যে কবরের যে বিষয়গুলো আমরা শুনতে পারলাম, এটা থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষা অর্জিত হয়। এটা আমাদের জন্য বিশ্বাস করা যে তার সাথে এমন হয় যে ফরজও না ওয়াজিবও না, কিন্তু যদি এটা থেকে আমরা শিক্ষা নিই যে সে বলল মদ্যপায়ী ব্যভিচারী এই গুণের কারণে তার সাথে আজাব, আরেক ব্যক্তি বললো যে আল্লাহ তাআলা অনেক নাফরমানি করার কারণে তার কষ্ট, আর আরেক ব্যক্তি যার কবর প্রশস্ত হয়ে গেছে তার মধ্যে নহর জারি আছে, আমরা জানি যে সওয়াল জবাবের পরে জান্নাতের প্রথমে নেককার ব্যক্তির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, তো সেটা দেখানোর পর সাথে সাথে বন্ধ হয়ে তাকে বলা হয় তুমি যদি নাফরমান হতে, গুনাগার হতে, প্রশ্নের উত্তর না দিতে পারতে, তাহলে তোমার জন্য এই আজাব ছিল, কষ্ট ছিল। তারপর তার জন্য অনন্তকালের জন্য সে জান্নাতের মনোরম সে সুসংবাদ পেতে থাকে, আরামায়ের ভোগ করা সেখান থেকে তার শুরু হয়ে যায়। এই যে ব্যক্তি তওবা করে আশুরার মধ্যে সে ফজিলত শুনে, ফজিলত কিন্তু বাস্তবে আমরা অনেক ফজিলত শুনে দেখি কিন্তু উপলব্ধি করতে পারি না, জানি না, বিশ্বাস করে আমল করে যাচ্ছে। তো সেই ব্যক্তি প্র্যাকটিক্যাল আমল তো করেছে দুনিয়াতে, কিন্তু পরে সেটার কারণে কিন্তু সে বলল যে আল্লাহ তাআলা এর উপর এই কারণে আমাকে এই এই ফজিলত দান করেছে।
আল্লাহ।
তো আমরা যদি এই যে দুইটা কবরের ঘটনা শুনলাম সেটা থেকে শিক্ষা নিয়ে ভয়টা আনি, তওবা করে নিই, আর এই যুবকের মধ্যে ওলামাই কেরাম, সুন্নি ওলামাই কেরাম যা বর্ণনা করে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে আমল করতে থাকি, তাহলে দেখা যায়, দেখেন আমল করার কারণে, ভালো কাজ করার কারণে সেটার বেনিফিট আমরা দুনিয়াতে পাওয়ার চেষ্টা করি না, সেটার বেনিফিট দুনিয়াতে আল্লাহ তো দেন, কিন্তু আমাদের চাইতে হবে পরকালের জন্য,
পরকালের জন্য।
আর আমার নবী তো শিখিয়ে দিয়েছেন, কোরআনে আছে না তো, দুনিয়া ও আখিরাতে কল্যাণে দোয়া করতে আমাদের। রাইট
রাইট রাইট। আল্লাহ।
এইভাবে যদি আমরা আমাদের পরকালীন ব্যবস্থাটা, পরকালীন জিনিসটাকে ভালো করতে চাই, পরকালীন ধাপগুলো ভালো করতে চাই, কারণ পরকালীন এই ধাপগুলো হলো অনন্তকালের জন্য,
অনন্তকালের জন্য যদি আমরা চিন্তা করি
জি,
তাহলে দেখা যাবে যে আমাদের অনেকগুলো কাজ রিডিউস হয়ে যাবে আমাদের জীবনে। অনন্তকালের চিন্তাটা আমাদের মাঝে আনাটা খুব জরুরি। আমরা ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জিন্দিগি নিয়ে মানে এখনো বেঁচে আসি। আপনি দেখবেন সমাজের মধ্যে আমির আলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা বীর মুর্শিদ অনেক সময় বলে থাকেন যে সমাজের মধ্যে বৃদ্ধ কয়জন ইন্তেকাল করে, বৃদ্ধ কয়জন ইন্তেকাল করে, আপনি দেখবেন ম্যাক্সিমাম নজওয়ান, হার্ট অ্যাটাক হয়েছে,
দুর্ঘটনা,
কিডনি ফেল হয়ে গিয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কি বনভোজনের পিকনিকে যাচ্ছে কক্সবাজার কুয়াকাটা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, এই আনন্দ উল্লাস করছে, জন্মদিন পালন করছে, কি স্প্রে যেন বলে এটাকে, পার্টি স্প্রে, মারাতে আগুন লেগে শেষ হয়ে গেছে, এই আপনার 31st নাইটের মধ্যে আপনার ওই যে পটকা ফুটিয়ে আগুন লেগে শেষ হয়ে গেছে, দেখবেন অহরহ। হসপিটালগুলোতে যান, কয়জন বৃদ্ধ আপনার বেডে আছে আপনি দেখতে পাবেন, সচক্ষে অবলোকন যদি কেউ করে তাহলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম আপনার দেখবেন অজুয়ান, আমাদের মতো যুবক, আমার মধ্যম বয়সী এবং ছোট যারা, এদের অবস্থাতেই এরকম হচ্ছে, হসপিটাল বেডের মধ্যে শুয়ে আছে, কারো এক পাও নেই, কারো দুই পা নেই, কারো পায়ের মধ্যে বেড়ি লাগানো রয়েছে, কারো এটা রয়েছে, সেটা রয়েছে। আমরা দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়া থেকে যদি আমরা আসলে বুজুগানের দিন যারা আছেন না, তারা আসলে যে কোনো কিছু আসলে ওটাকে আখিরাতের দিকে দাবিত করতেন, যে আখিরাতকে নিয়ে চিন্তা করতেন,
প্রত্যেকটা কাজ থেকে শিক্ষা নিতেন,
শিক্ষা নিতেন
আখিরাতকে চিন্তা
করতেন। আপনি দেখুন, দুনিয়ার মধ্যেও কেউ যদি অন্যায় করে তাহলে তার জন্য আপনার কারাগার থাকে, জেল থাকে, জরিমানা থাকে, কারাগারের মধ্যে থাকে। আবার অনেক সময় রাষ্ট্রপতির ক্ষমতা থাকে তাকে মাফ করে দেয়া, 16 ডিসেম্বরের মধ্যে অনেকে মাফ করে দেয়, এত বন্দীকে মাফ করা হলো। তো আমরা এই জিনিসটাকে যদি আখিরাতের দিকেও নেই, যেহেতু মহান রব তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর অন্যায় ন্যায় হলে তখনও কি আমাদের মানে বিচার ব্যবস্থা হবে, তখন জাজ হবেন, তখন উকিলও হবেন, সুপারিশকারীও হবেন, অনেক সুপারিশকারীও হবেন, উকিল মানেই তো সুপারিশকারী, আমার ব্যাপারে সুপারিশ করবে। এখানে দেখুন একটা জিনিস, দুনিয়ার মধ্যে আপনি যে কেউ ওখানে জজের সাথে কথা বলতে পারবেন না, যার এই সনদ অ্যাডভোকেট সনদ আছে তিনি কেমন গিয়ে কথা বলতে পারবেন। এই জিনিসগুলো আমাদের সমাজের মাথায় আসে না, দেখি আমরা অবলোকন করতেছি দুনিয়ার মধ্যে, তারপর আমাদের জিনিসগুলো আসে না। তো সুপারিশ তারাই করবেন যার তাদের মধ্যে এই ক্ষমতা আল্লাহ
তাআলা অথরিটি রয়েছেন,
এই পদে তারা উপনীত হয়েছেন, তাদেরকে অথরিটি দেওয়া হবে। তো সুপারিশও করবেন, আবার জান্নাতেও যাবেন, আবার জাহান্নামেও যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে করণীয় গুলো ইন্তেকালের পরের ব্যাপারগুলো আমাদের সাথে যদি ভালো হয়, দুইটা জিনিস ভালো একটা খারাপ, জান্নাত এবং জাহান্নাম, যাতে আমরা জান্নাতের বাগান হয়ে যায়, সেই কাজগুলো আমাদের এখন থেকেই করা উচিত, আর নিজেকে ওইভাবে তৈরি করা উচিত
যাতে করে
যাতে আমরা জান্নাত আখিরাত এবং ইন্তেকালের পরের যে অবস্থাটা, কবর যে মঞ্জিল, প্রথম মঞ্জিল আমাদের, এই মঞ্জিলটা যদি আমরা আসান হয় সেই জিনিসটার জন্য, সে তার জন্য আমাদেরকে ভরপুর চেষ্টা করতে হবে, আর না হলে অনন্তকালের জন্য কবরের মধ্যে আমাকে
আজাব ভোগ করতে।
এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখুন নেককার ব্যক্তি যারা হবেন এবং পরহেজগার ব্যক্তি যারা হবেন, তারা তো কবরের মধ্যে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়া নসিব হবে, এবং যারা অমুসলিম হবে তারা তো ইন্তেকালের পর থেকেই অনন্তকালের জন্যই জাহান্নামী হবে, তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে যারা কমসে কম একটু ঈমান নিয়েও ইন্তেকাল হবে, গুনাহগার কিন্তু সে, তার ঈমান আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল, ঈমানদার, তো তারাও ইনশাআল্লাহ তাআলা এক সময় জান্নাতে যাবেন। পক্ষান্তরে কিছু আছে, আপনি দেখবেন মুনাফিক এবং গুস্তাকে রসুল কিছু আছে, গুস্তাকে ঔলিয়া কিছু আছে, এবং তাদের অবস্থাও কিন্তু ইন্তেকালের পরে আপনার খুব কঠিন এবং
ভয়ানক হবে।
এমন আবার কিছু আছে মুরতাদ, যারা ইসলাম থেকে বিভিন্ন কুফুরি বাক্য বলার দ্বারা আপনার কি হয়ে গেছে,
ইসলাম
থেকে খারিজ হয়ে গেছে, তারা মুসলমানিত্ব আর নেই, তারা তওবাও করেনি। যেমন ফর এক্সাম্পল কেউ হালালকে হারাম বলে দিল, আবার হারামকে হালাল বলে দিল, ঠিক না? তো সে আপনার এই যে আমি আবার শুরুতেই বললাম যে বিচার যে ব্যবস্থা হবে, আখিরাতের কথা হবে, সেই আখিরাতের হিসাব নিকাশকে কেউ অস্বীকার করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ গুস্তাখি করলো, তার ইলমে গায়েব, তার নূর, তার মানে যে শান ও মান কিতাবে বর্ণিত রয়েছে, সেই শান ও মানকে কি করা, আপনার অস্বীকার করা, আল্লাহ তাআলার শানে যে সকল আকাইদ বিশ্বাস রয়েছে সেগুলো সম্পর্কে আপনার কি অবগত না হওয়া এবং সেগুলো অস্বীকার করা, ফিরিস্তাদের ব্যাপারে এবং পরকালীন ব্যাপারে, তো তারা হচ্ছে গিয়ে ডাইরেক্টলি তারাও একেবারে জাহান্নামে
থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, সেই আকীদার মধ্যে যদি কেউ এই আকীদা থেকে সরে দাঁড়ায়, তবেই তার বুঝতে হবে তার আকীদার মধ্যে, তার বিশ্বাসের মধ্যে কমতি রয়েছে। বাপু কিছু কমেন্টস আসছিল, আবু নোমান ইমরান আত্তারি সাহেব মাদ্রাজিল্লাহ আলী আমাদেরকে কমেন্টস করেছেন, মারহাবা লিখেছেন, অনুষ্ঠান দেখেন সম্ভবত। তারা সময় একেবারেই শেষ, আবার উপস্থিত হবো রহমতপূর্ণ প্রবাতে, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, সাথেই থাকুন, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার
আমার স্বপনে এসো না মদনী মদিনে বানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হুশরে মে সরকার আনা মেরে আইব কো ছুপানা আপনে রব সে বখশওয়ানা সাথ জন্নত মে বসানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হিদায়ত পেলা কো সালাম গওসে আজম ইমাম তকা বন্নো কা জলবা এ শানে কুদরত পেদা ডাল দি কলব মে আজমত মুস্তাফা সৈয়দি আলা হজরত পেদা হো সালাম ফয়জ সে জিনকে লাখো নবাসী বনে ফয়জ সে জিনকে লাখো ইমামে সজে উস আমির আহলে সুন্নত পেলা হো সালাম মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম শমে বজমে হিদায়ত পেলা হো সালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ রহমত পূর্ণ হক প্রভাতমার রহমত পূর্ণ হক প্রভাতমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।